বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 16 এপ্রিল, 3 বৈশাখ এবং ফার্সি 27 পারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তান সফরের উপর একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে লকডাউনে সবজিসহ নিত্য ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে 60 মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন, ঘণ্টায় উৎপাদিত হচ্ছে 9 গ্রাম। মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে রাশিয়া, নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীন। বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা একদিনে 100 অতিক্রম করার রেকর্ড সৃষ্টি, নতুন শনাক্ত 4,500। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে ব্যাপক মাত্রায়, 10 দিনে 13 লাখ সংক্রমণের রেকর্ড। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীরা 60 মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। ইরানের মধ্যাঞ্চলীয় নাথানস শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালহি একথা নিশ্চিত করেছেন। নাথানস পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরান 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় এবং প্রথম ব্যাচে উৎপাদনের মধ্য দিয়ে সেই ঘোষণার সফল বাস্তবায়ন ঘটাল। আলী আকবর সালেহি বলেন, 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন একথা পরিষ্কার হয়েছে যে কোনো মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। তিনি আরও বলেন, নাথানস পরমাণু কেন্দ্রে অন্তর্ঘাতমূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে। আলী আকবর সালেহি জানান, মাত্র 2 দিনে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে এবং প্রতি ঘণ্টায় এখন 60 মাত্রায় 9 গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও 5 জাতি গোষ্ঠীর মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু আলোচনার আরও একটি বৈঠক শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে এখন দুপক্ষের টেকনিক্যাল ও লিগ্যাল টিমের মধ্যে আলোচনা হবে। ইরানের প্রধান আলোচক ও অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তেহরান দীর্ঘ কোনো আলোচনা চায় না এবং শিগগিরই যদি কোনো অগ্রগতি না হয় তাহলে আলোচনা বন্ধ করে দেবে। এদিকে আলোচনা এগিয়ে নিতে দুপক্ষ 2টি ওয়ার্কিং গ্রুপকে দায়িত্ব দেবে, যারা এ বিষয়ে
বিষয়ে টেকনিক্যাল আলোচনা করবে এবং মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপ করা যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তার তালিকা তৈরি করবে। ভিয়েনা আলোচনায় অংশ নেওয়া দুপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকা তৈরির বিষয়ে একমত হয়েছে। আলোচকরা বলেছেন, এ ধরনের তালিকা ছাড়া আলোচনা কোনো কিছু সামনে এগোবে না। ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি এবারের বৈঠককে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন। ইরানের নাথানস পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ভিয়েনায় এই আলোচনা অনুষ্ঠিত হল। হামলার পর ইরান 20 মাত্রা থেকে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সম্প্রতি তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো অবশ্যই তার জবাব দেবে। এরই মধ্যে মস্কো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। মারিয়া জাখারোভা বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার জবাব অবশ্যম্ভাবী, কোনোভাবেই তা এড়ানো সম্ভব হবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগে আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া আমেরিকায় নিযুক্ত রাশিয়ার 10 কূটনীতিককে বহিষ্কার করেছে। এর কয়েক ঘণ্টা পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেন। তবে রাশিয়ার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি তা স্পষ্ট করেননি। জাখারোভা বলেন, বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার বাস্তবতা মেনে নিতে প্রস্তুত নয় আমেরিকা। তিনি আরও বলেন, মস্কো বারবার ওয়াশিংটনকে শত্রুতামূলক পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এই শত্রুতামূলক নানামুখী পদক্ষেপ দুদেশের মধ্যে বিপজ্জনকভাবে বেড়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ড কেনা অবৈধ ঘোষণা করেছে। আগামী 14 জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞাগুলো ওয়াশিংটনের একতরফা আধিপত্যবাদী পদক্ষেপ। ইয়ং রিপোর্টার্স ক্লাব আজ জানিয়েছে, ঝাও লি জিয়াং বলেছেন, রাশিয়ার উপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ রুখে দাঁড়াবে। 2020 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলা চালানোর মতো পদক্ষেপ করার অভিযোগে ওয়াশিংটন গতকাল এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এই সাইবার হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে হুমকি এবং রাশিয়ার অসৎ উদ্দেশ্য বলে উল্লেখ করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার সাকি এক বিবৃতিতে দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞা উত্তেজনা সৃষ্টি করবে না, এটা বরং ওয়াশিংটন বা তার সহযোগীদের বিরুদ্ধে কিছু অগ্রহণযোগ্য পদক্ষেপের জন্য বেশ ব্যয়বহুল একটা পদক্ষেপ। নয়া নিষেধাজ্ঞায় আমেরিকা রাশিয়ার 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর বাইরেও রাশিয়া 10 কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে আমেরিকা থেকে বহিষ্কার করেছে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়েছে বিএনপি, তারা এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। তিনি বলেন, বিএনপির দ্বিচারিতামূলক বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে। এ সময় বিএনপির প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের জানতে চান, তাহলে কি বিএনপি চায় না করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক? আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। দেশে গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিতে কি ভূমিকা পালন করছে? পদে পদে বাধা সৃষ্টি করে, অগণতান্ত্রিক চর্চা করে তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। দেশকে বিএনপি শূন্য করাই সরকারের লক্ষ্য। বিএনপি নেতাদের এই অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি শূন্য করা নয়, সরকার চায় বিএনপি সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করুক। এদিকে করোনা ভাইরাসের নামে দেশে লকডাউন দিয়ে আলেম ওলামাদের ওপর যে ক্র্যাকডাউন চালানো হচ্ছে, তাতে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে খেলাফতে মজলিস। বাংলাদেশের নেতৃস্থানীয় আলেম ওলেমাকে গ্রেপ্তার ও রিমান্ডের নামে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনে 100 অতিক্রম করার রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে 101 জন মারা গেছেন আর নতুন রোগী শনাক্ত হয়েছে 4417 জন। এছাড়া গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 18906 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 23.36%। গতকাল করোনায় 94 জনের মৃত্যু হয়েছিল আর 4192 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত দেশে মোট 7,11,779 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 10,182 জন। এদিকে ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে বেড়ে গেছে। মাত্র 10 দিনে 13 লাখ সংক্রমণ রেকর্ড হয়েছে। কলকাতা থেকে আরও বলছেন আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ এক নাগাড়ে বেড়ে চলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাত্র 10 দিনেই 13 লাখ সংক্রমণ রেকর্ড হয়েছে। গত 10 দিনে একটানা দৈনিক 1 লাখেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এছাড়া গত 2 দিনে দৈনিক 2 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে 2021 সালের 5 এপ্রিল প্রথমবারের মতো 1 লাখেরও বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এটি করোনার সর্বাধিক সংখ্যক ঘটনার আগের রেকর্ডটিও ভেঙে ফেলেছিল, যা 2020 সালের 17 সেপ্টেম্বর ছিল 97,894। কিন্তু এরপর থেকে দেশে 16 এপ্রিলের মধ্যে 10 দিনের মধ্যে 13,09,165 জন আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ শুক্রবার দেশে 2,17,000 বেশি সংক্রমণ হয়েছে। এমত অবস্থায় যে গতিতে করোনার ঘটনা বাড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে যে এর ফলে আমেরিকার রেকর্ড পেরিয়ে যাবে কি না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দেশে 2,17,353 জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে এ পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা। একই সময়ের মধ্যে 1,185 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে,
বলছিলেন আমাদের প্রতিনিধি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুল গেছেন। চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি আফগানিস্তান সফরে গেলেন। কাবুল সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগান নেতাদেরকে এই কথাই বলেছেন যে সেখান থেকে শিগগিরই সেনা প্রত্যাহার শুরু হবে এবং তা শেষ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও অন্য নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন বলেন, অংশীদারিত্ব পরিবর্তন হচ্ছে, তবে অংশীদারিত্ব ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। ব্লিংকেনের সঙ্গে বৈঠকে আশরাফ গনি বলেছেন, আমরা আপনাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আমাদের অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে নিচ্ছি। আফগানিস্তানে মোতায়েন একদল মার্কিন সেনা সদস্যের উদ্দেশ্যে ব্লিংকেন বলেছেন, আপনারা ও আপনাদের পূর্বসূরীরা গত 20 বছর ধরে যা করেছেন তা সত্যিই অসাধারণ কাজ। মার্কিন দূতাবাসে বেশ কয়েকজন আফগান সুশীল সমাজের নেতার সঙ্গেও বৈঠক করেন ব্লিংকেন, তবে সে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের কেউ কোনো ব্রিফ করেননি। আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদের দেশে ফেরত নেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেওয়ার কথা চিন্তা করছে। আফগানিস্তানে ব্রিটেনের প্রায় 750 জন সেনা রয়েছে এবং তারা সবাই মূলত মার্কিন সমর্থনের উপর নির্ভর করে। আফগানিস্তানে যেভাবে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো রয়েছে সেভাবে ব্রিটেনের কোনো ঘাঁটি না থাকায় ব্রিটিশ সেনারা আফগানিস্তানে টিকতে পারবে না। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা টুইন টাওয়ারে কথিত সন্ত্রাসী হামলার পর আমেরিকা ও ব্রিটেন জোটবদ্ধভাবে আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। এতে 1 লাখের বেশি বেসামরিক আফগান নাগরিক এবং 450 ব্রিটিশ ও 2,488 জন মার্কিন সেনা নিহত হয়েছে। আফগানিস্তান অভিযানে এ পর্যন্ত ব্রিটেনের 3,700 কোটি পাউন্ড ও আমেরিকার 2.4 ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। কিন্তু বিপুল এই খরচের বিপরীতে তাদের অর্জন কি, সে প্রশ্ন দেশ দুটির সাধারণ করদাতারা তুলতে শুরু করেছেন। তালেবানকে উৎখাতের কথা বলে আমেরিকা ও ব্রিটেন আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে আফগান তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম ওয়ার্দাক গতকাল ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে। 2020 সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায়নি। নাইম ওয়ার্দাক বলেন, এখন তালেবানের সামনে অগ্রাধিকার হচ্ছে আফগানিস্তান থেকে জোরপূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,810 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুল গেছেন। তার এ সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক সফরে গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার বৈঠকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শান্তি প্রক্রিয়া এবং ইস্তাম্বুল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার দেশের নিরাপত্তা রক্ষার ক্ষমতা সেনাবাহিনীর রয়েছে। একই সঙ্গে তিনি ওয়াশিংটন কাবুলের মধ্যে সহযোগিতার জন্য নতুন কর্ম পরিকল্পনা ঠিক করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেছেন। তবে নিজস্ব সক্ষমতার ব্যাপারে আফগান প্রেসিডেন্টের এ বক্তব্য সত্ত্বেও সেদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ রয়েই গেছে। আফগান সংসদের স্পিকার মীর রহমান রহমানি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সেনারা যদি সেদেশ থেকে চলে যায় তাহলে আবারও গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কাবুল সফরে গেলেন। কাবুল পৌঁছে তিনি বলেছেন, আফগানিস্তানে দীর্ঘতম যুদ্ধ অবসানের সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 5 মাস পর আফগানিস্তান থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেওয়ার পর ন্যাটো জোটও জানিয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে ওই জোটের সেনাদেরকেও সেদেশ থেকে সরিয়ে আনা হবে। ধারণা করা হচ্ছে কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সফরে এসেছেন। প্রথমত, কাবুলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অব্যাহত রাখা এবং ওই দেশটিতে মার্কিন সাহায্য বজায় রাখার ব্যাপারে আফগান কর্মকর্তাদেরকে তিনি নিশ্চয়তা দিতে চান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আগামী 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে আনা হবে। ধারণা করা হচ্ছে আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং দেশটির বিভিন্ন শহরে তালেবানদের হামলা বেড়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে আশেপাশের অন্য কোনো দেশে মোতায়েন করার চেষ্টা করছেন। তবে প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তে খোদ মার্কিন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলের প্রধান ন্যান্সি পেলোসি যদিও বাইডেনের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন, কিন্তু অনেক রিপাবলিকান নেতা এর সমালোচনা করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাজধানী সহ শহরাঞ্চলের কাঁচা বাজারের শাকসবজির দাম বহুগুণে বেড়ে গেছে। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের কবলে পড়ে সবজি ও কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হবার কারণে রাজধানী সহ শহর অঞ্চলের বাজারে এসব পণ্যের দাম রাতারাতি বেড়ে গেছে। তবে রমজানের ইফতারে বেশি চাহিদা রয়েছে এমন সবজি যথা বেগুন, শশা বা লেবুর দাম বেড়েছে অপেক্ষাকৃত বেশি। একদিনের ব্যবধানে শশা আর বেগুনের দাম কেজিতে 50-60 টাকা বেড়ে 100 টাকার উপরে উঠে গেছে। ঢ্যাঁড়স, বটবটি এসব সবজির কেজি 100 টাকার কাছাকাছি। এদিকে এমন দাম বাড়ার কারণে নাকাল সাধারণ ক্রেতারা।
বাজারে এসে দেখি আজকে কিনি 50 টাকা বেগুন, কালকে শুনি 100 টাকা হয়ে গেছে।
120 টাকা কেজি শসা গিয়ে অনেকগুলো কি আমাদের খাওয়া পক্ষে সম্ভব?
সবজির দামের বিষয়ে কাউরান বাজারের ব্যবসায়ীরা বললেন, রমজানকে সামনে রেখে দাম এমনিতেই বাড়তির দিকে ছিল, আর রোজার মধ্যে লকডাউনের পরিস্থিতিতে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে।
দাম চলে কাস্টমার মাথা হতে কি কিনবে, গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, কোনো মাল নিয়ে আসে না কারণ বাজারে।
মানুষ এখন হতাশ, মাল আইন না বিক্রি করতে পারবো কিনা।
মাছ মাংসের দামেও চলছে অস্থিরতা। তবে সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে তেল, চিনি, ছোলা, মসুর ডাল এবং খেজুর। দোকানিরা জানিয়েছেন তেল, চিনি, মশলার বাজার অপরিবর্তিত রয়েছে। ওদিকে চট্টগ্রামের পাইকারি বাজারের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউন ও রমজানের কারণে এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী ছিল নিত্য ভোগ্যপণ্যের দাম। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সার্ভারের ত্রুটির কারণে, চেক ক্লিয়ারিং এবং অর্থ লেনদেনের সমস্যার কারণে বেশ কিছু ভোগ্যপণ্যের দাম আবারও বেড়েছে। অপরদিকে করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলমান বিধিনিষেধের প্রথম দিন বুধবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় সকাল 6টা থেকে। এতে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্য বোঝাই কয়েকশো ট্রাক ও কাভার্ড ভ্যান। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে ঘাটে আটকে থাকা পণ্য বোঝাই ওই গাড়িগুলো বুধবার রাতের মধ্যেই ফেরি পারাপার করা হয়। বিধিনিষেধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দিনের বেলায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এর প্রতিক্রিয়ায় আকস্মিকভাবেই রাজধানীতে শাকসবজির কাঁচাবাজারে উত্তাপ বেড়ে যায়। তবে আজ থেকে অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত ফেরি চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৃষ্টিপাত অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা রমজান খোদা প্রেমের অনন্য উৎসব।
فالخير وفير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের বসন্ত
رمضان تجلى وابتسما طوبى للعبد إذا اغتنما رمضان تجلى وابتسما طوبى للعبد إذا
اغتنما رمضان খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানের রোজা রাখার উদ্দেশ্য হল তাকওয়া বা খোদাভীতি অর্জন। মহান আল্লাহ এজন্যই রোজা ফরজ করেছেন মুমিনদের জন্য, আর যারা খোদাভীরু বা মুত্তাকি তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার রয়েছে। যেমন তারা পরকালে বেহেশত পাবেন, তথা পরকালীন সুখ ও সমৃদ্ধি কেবল তাদের জন্যই নির্ধারিত বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন মহান আল্লাহ। আর যারা খোদাভীরু নন তাদের পরিণতি হবে দোজখ বা নরক। কথা হল নগদ পুরস্কার কি রয়েছে খোদাভীরুদের জন্য। পবিত্র কোরআনে সূরা বাকারার 282 নম্বর আয়াতের শেষাংশে মহান আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় কর, তিনি তোমাদেরকে শিক্ষা দেন, আল্লাহ সব কিছু জানেন। অর্থাৎ আল্লাহকে ভয় করলে তিনি তোমাদের শিক্ষক হয়ে যাবেন, আর মহান আল্লাহ হচ্ছেন এমন একজন শিক্ষক যিনি সব কিছু জানেন।
সব শিক্ষকের বড় শিক্ষক এবং সব শিক্ষকদের শিক্ষক হলেন মহান আল্লাহ। তিনি কখনো কখনো মানুষের মধ্যে আত্মিক অনুপ্রেরণা সৃষ্টি করেন, ফলে মানুষ সাধারণত যা ইচ্ছা করে তার বিপরীত পদক্ষেপ নিয়ে বসে। যেমন আপনি গাড়ি চালিয়ে একটি বিশেষ পথে গন্তব্যের দিকে সাধারণত রওনা হন, কিন্তু কোনো একদিন ভিন্ন পথে কবরস্থান বা মসজিদের পাশ দিয়ে রওনা হলেন। মহান আল্লাহই আপনার মনে এই সিদ্ধান্ত নেয়ার প্রেরণা জুগিয়েছেন। আবার কখনো মহান আল্লাহ আপনার জন্য একজন শিক্ষকের ব্যবস্থাও করতে পারেন।
হযরত ইমাম বাকির আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে, কেউ যদি যা জানে তার আলোকে কাজ করে তাহলে আল্লাহ তাকে এমন কিছু শেখাবেন যা সে জানে না। আমরা অনেকেই জানি বা শুনেছি যে বাবা মায়ের অবাধ্য হয় তার হায়াত ও রিজিক কমে যায়, আর এটা জানার পরও কি আমরা বাবা মায়ের কোনো নির্দেশ কি অগ্রাহ্য করতে পারি? আমরা জানি যে তাহাজ্জুদের নামাজ মহান আল্লাহর নৈকট্য এনে দেয় এবং চেহারাকে নূরানি করে, কিন্তু তা সত্ত্বেও কি আমরা এই নামাজ ত্যাগ করে অন্য কাজে ব্যস্ত থাকতে পারি? এভাবে আমরা যদি খোদাভীরু হওয়ার চেষ্টা করি বা সাধনা করি তাহলে মহান আল্লাহ অবশ্যই আমাদের উন্নতির পথ ও সুপথ লাভের পথ দেখিয়ে দেবেন। আসলে মহান আল্লাহর প্রিয়পাত্র হওয়ার কোনো ম্যাজিক পিল বা সূত্র নেই। মহান আলেমদের কাছে গিয়ে আপনি যদি বলেন যে আমাকে এমন কিছু শেখান যাতে আমি আল্লাহর ওলি হয়ে যাই বা পবিত্র কোরআন স্বয়ংক্রিয়ভাবে আমার মুখস্থ হয়ে যায়, তারা বলবেন আগে যা কিছু জানো তা আমল করো।
সূরা তালাকের প্রথম আয়াতের শেষাংশে ও দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ বলছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। অন্য কথায়, যারা আল্লাহকে ভয় করেন বিপদে ও দুর্যোগে বা সংকটের সময় আল্লাহ তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেবেন। খোদাভীরু ব্যক্তিরা বিপদ আপদ ও সংকটকে অভ্যর্থনা জানান বা সেসবকে আল্লাহর দান বলে জড়িয়ে ধরেন, কারণ তারা জানেন যে এইসব পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহ নিজেই এইসব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। খোদাভীরু ব্যক্তির জন্য সবসময় গাইড হন মহান আল্লাহ। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যে আল্লাহ ভীরু হয়, আল্লাহ তার কাজকর্ম ও বিষয় আশায় সহজ করে দেন।
মুমিন ও খোদাভীরু ব্যক্তির জন্য বিপদ আপদ কঠিনই হয়ে থাকে, কিন্তু খোদাভীরু বলেই তার জন্য বিপদগুলো সহজ হয়ে যায়, আর খোদাভীরু না হলে তার জন্য বিপদগুলো অসহনীয় হয়ে বলে মনে হয়। মুমিন ও বিশ্বাসী ব্যক্তিকে আল্লাহ বেশি কষ্ট দেন ও বেশি বিপদ আপদে ফেলেন তার ধৈর্য ও খোদাভীতির মাত্রা পরীক্ষা করার জন্যই। যে যত বেশি উচ্চমাত্রার মুমিন হবে তার জন্য পরীক্ষাও তত কঠিন হতে থাকবে। অন্য অনেক মানুষ বা সাধারণ মানুষ মুমিন ও খোদাভীরু ব্যক্তির ধৈর্য দেখে বিস্মিত হয়। তারা বলেন, এমন সব বিপদ আসলে তো আমি কবেই শেষ হয়ে যেতাম, কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
খোদাভীরুদের জন্য আরেকটি পুরস্কার হল আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেন এবং তাদেরকে বড় রকমের তথা অকল্পনীয় মাত্রায় বা সীমাহীন মাত্রায় পুরস্কার দেন। পবিত্র কুরআনে সূরা আনফালের 29 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের ফুরকান দান করবেন তথা তোমাদেরকে ভালো ও মন্দ বা সঠিক আর ভুল বা মিথ্যা পথ চিহ্নিত করার ক্ষমতা দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান। তাই খোদা ভীরুকে পথ চিনে নিতে দ্বিধান্বিত হতে হয় না। কোনটা হালাল ও কোনটা হারাম তা বোঝার ব্যবস্থাও আল্লাহই করে দেবেন, ফলে কালোকে তিনি কালোই দেখবেন, ধূসর দেখবেন না। এবারে শোনা যাক অর্থসহ তৃতীয় রমজানের দোয়া।
হে আল্লাহ, আজকের এই দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান করো, আমাকে দূরে রাখো অজ্ঞতা নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজকর্ম থেকে। এদিনে যত ধরনের কল্যাণ দান করবে তার প্রতিটি থেকে তোমার দয়ার ওসিলায় আমাকে উপকৃত করো, হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।
খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 16 এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, সহিংসতার পর এবার হেফাজতের বিষয়ে কঠোর সরকার প্রথম আলো। বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বলেছেন ওবায়দুল কাদের দৈনিক কালের কণ্ঠ। 1 লাখ প্রবাসীকে ফিরিয়ে আনতে কাল থেকে বিশেষ ফ্লাইট দৈনিক যুগান্তর। করোনায় বেশি আক্রান্ত যুবকরা, মৃত্যু বয়স্কদের ইত্তেফাক। প্রকৃত মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না ভিপি নূর, বাংলাদেশ প্রতিদিন। 6 মাস থেকে 1 বছরের মধ্যে তৃতীয় ডোজ টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে বললেন ফাইজার প্রধান দৈনিক মানবচবিন। এবারে ভারতের শিরোনাম, শীতল খুচিকাণ্ডের তদন্তে সিআইডি রিপোর্ট দিতে হবে 5 মের মধ্যে, নির্দেশ হাইকোর্টের দৈনিক আনন্দবাজার পত্রিকা। সংকট মেটাতে পিএম কেয়ার ফান্ডের টাকায় অক্সিজেন তৈরির সিদ্ধান্ত করা হবে আমদানিও, দৈনিক আজকাল। সিনেমার গোখরো দেখেছ, আসল গোখরো দেখনি, মিঠুনকে তার সংলাপে বিধলেন মমতা, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। সহিংসতার পর এবার হেফাজতের বিষয়ে কঠোর সরকার, দৈনিক প্রথম আলোর এই খবরে বলা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান নেতৃত্ব সরকারের পছন্দের নয়, তাদের উপর সরকারের সেভাবে নিয়ন্ত্রণও ছিল না, তারপরও সরকার হেফাজতকে পুরোপুরি বৈরী অবস্থানে ঠেলে দিতে চায়নি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার পর এবার সংগঠনটির ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর মধ্য দিয়ে চাপে ফেলে সংগঠনটির নেতৃত্বের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে বলে সরকারি দল আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে কথা বলে জানা গেছে। লকডাউন নিয়ে বিএনপির দ্বিচারিতামূলক বক্তব্য মানুষকে ঘরে থাকতে নিরুৎসাহিত করতে পারে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি ব্যর্থ করে বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। বিএনপি কি চায় না করোনা নিয়ন্ত্রণে আসুক? শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে দৈনিক যুগান্তর লিখেছে, কোভিড-19 মহামারীতে আটকে পড়া প্রায় 1,00,000 প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার, চালু হচ্ছে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট, আগামীকাল শনিবার থেকেই এই ফ্লাইট চালু করা হবে। প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশে করোনা ভাইরাসের যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন আর আক্রান্তদের মধ্যে বয়স্করা বেশি মৃত্যুবরণ করছেন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে দৈনিক ইত্তেফাক বলেছে, যুবকরা বাইরে বেশি বের হচ্ছেন তাই করোনায় আক্রান্তের পরিমাণও বেশি। অন্যদিকে নানা শারীরিক জটিলতার কারণে বয়স্কদের মৃত্যুর হার বেশি। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত 7,00,000 মানুষের মধ্যে প্রায় 4,00,000 যুবক, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, আর 10,000-এরও বেশি মানুষ মারা গেছেন, তাদের 8,000-এরও বেশির বয়স 50-এর বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে এই বিনা ভোটের সরকার যেভাবে ভিন্ন মতের উপর দমনপীড়ন চালিয়ে ক্ষমতায় বসে আছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদী বিরোধী আন্দোলনে মানুষকে হত্যা করেছে, পবিত্র রমজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করছে, আলেম ওলামা ও ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না, মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা। শ্রোতা বন্ধুরা, এবারে ভারতের কয়েকটি খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি। দায়িত্ব হাতে পাওয়ার পর ওই ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ওই সংস্থা। পাশাপাশি মাথাভাঙ্গা থানা থেকে এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। শিগগিরই শীতলকুচিতেও যাবেন তারা। গোটা ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে আগামী 5 মের মধ্যে সিআইডির কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। খবরটি আনন্দবাজারের। সিনেমার গোখরো দেখেছ, আসল গোখরো দেখনি, মিঠুনকে তার সংলাপে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই শিরোনামে দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে। বিজেপিতে যোগ দিয়েই মহাগুরু মনে করে দিয়েছিলেন তিনি জাত গোখরা, এবার তার সিনেমার সংলাপকে হাতিয়ার করে তাকে উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন রিল আর রিয়েল লাইফ গোখরোর পার্থক্য অনেকটা, অভিযোগ করলেন মিথ্যাচার করছেন মিঠুন চক্রবর্তী। এদিনের সভা থেকে কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে কথা বলেন মমতা, প্রশ্ন তোলেন মোদীর বাংলাদেশ সফর নিয়েও। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা অনুষ্ঠান থেকে এখানে বিদায় চাচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকে সাক্ষাৎকারের বিষয়, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কঠোর লকডাউন চলছে, এ বিষয়ে সার্বিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলব। আর আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে বাংলাদেশ সরকার নতুন করে দেশে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দিয়েছে, তো প্রশ্ন হচ্ছে করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে লকডাউন কতটা কার্যকর ব্যবস্থা?
ধন্যবাদ। লকডাউন একটা সময় ছিল যে একটা পন্থা, সারা বিশ্বজোড়া নিয়ম আর কি। লকডাউন মানে হচ্ছে একটি নির্দিষ্ট তারিখ সময়ের মধ্যে মানুষদেরকে সম্পূর্ণ আটকে রাখা এবং তাদেরকে সকল প্রকার জীবিকা অর্জনের জন্য যা লাগে সেটা তাদেরকে সরবরাহ করা, বাধ্য করা, যাতে সে না বেরোয়, কারণ এটা যেহেতু সংক্রমণ টাইপের রোগ করা এই কারণে। কিন্তু আমাদের দেশে লকডাউন ইতিমধ্যে, আমরা সারা বিশ্বেও দেখেছি লকডাউন ইতিমধ্যে বহু দেশে কার্যকর হয়নি, কারণ পক্ষে সম্ভব না পুরোপুরি সবাইকে খাবার দিয়ে সবকিছু দিয়ে তাকে ঘরে বন্ধে আটকে রাখা। সেই উন্নত বিশ্বেও দেখা গেছে কার্যকর হয়নি। আর আমাদের মতো জনবহুল দেশে এবং যেখানে প্রায় 70% মানুষ আছেন নন ফর্মাল সেক্টরের, অর্থাৎ নিম্ন আয়ের বা খেটে খাওয়া মানুষ ইত্যাদি, তাদেরকে যদি আমি 3 দিন বা 4 দিন বা 5 দিন বলি তোমার কোনো কাজ নাই, কিছু নাই, তুমি চুপ করে বসে থাকো এবং তাকে আমি খাবারও দিতে পারছি না, দিচ্ছি না, দেওয়ার সম্ভাবনা, তাহলে এই লকডাউন তো অর্থবহ হলো না। বরং ওই খেটে খাওয়া মানুষদের সকলের জন্য একটা ক্ষুধাবৃত্তি যেমন বাড়াচ্ছে এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং অসহায় ভাব সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই লকডাউনটাই বরং তাকে অন্যভাবে একটি নিরাপদ অবস্থায় থাকার ক্ষেত্রে বরং একটা ব্যত্যয় সৃষ্টি করছে। এবং এটা মনে হয়েছে যে এটা দেরিতে দেওয়া হয়েছে। লকডাউনটা সাধারণত একটা প্রতিরোধাত্মক একটা ব্যাপার, প্রতিরোধের সময় মনোযোগ সেভাবে ছিল না, ছড়িয়ে পড়েছে রোগটা, সেই ক্ষেত্রে এই পর্যায়ে যে প্রতিরোধ করতে চাওয়া মানে ডিজিরও মানে দুইটিকেই সমস্যা সৃষ্টি করেছে।
জি, আপনি লকডাউন প্রসঙ্গে উন্নত বিশ্বের কথাও বলছিলেন, তো উন্নত বিশ্বেও লকডাউন দেয়া হয়েছে এবং করোনা ভাইরাসের টিকা ব্যবহার করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ দেশের পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যায়নি, বরং আমরা এর ভেতরে দেখছি যে ভারতের পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, তো এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
স্বাভাবিক, কারণ ভারত এবং ব্রাজিল বিশেষ করে আমরা লক্ষ্য করছি, এমনকি জার্মানিতে বিবাদ উঠেছে যে লকডাউন বা এই জাতীয় হবে না, এটা কাজ করছে না। এর কারণটা ওইটাই যে বিভিন্ন জীবিকার মধ্যে একটা সমন্বয় সাধিত না হলে থেকেই ভারতের আমাদের প্রতিবেশী যে সেখানে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের দেখার বিষয় ভারতে কিন্তু 1 লক্ষেরও বেশি সংক্রমণ হয়েছে গতকাল বা তার বেশি, তারপরেও তারা কিন্তু আর লকডাউনে যায়, কারণ তারা এর আগে প্রথমবারে দেশকে লকডাউন দিয়েছিল এবং তার খুব বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত এবং সমালোচনা উঠেছিল। আচ্ছা, আমরা প্রতিবেশী দেশ হিসেবে গতবারে আমাদের জীবন্ত জেলাগুলোতেও কিন্তু আমরা সেইভাবে অতিক্রমণ দেখিনি, এটা ইতিমধ্যে বেশ কিছু কারণে, উৎসবের কারণেও মানুষের এই মোবিলিটি পারস্পরিক যাতায়াত, এই জায়গাটাই কিন্তু আসলে সতর্ক হওয়ার যথেষ্ট ব্যাপার ঘুরে গেছে।
ডক্টর আব্দুল মজিদ, লকডাউন চলছে কঠোরভাবে, করোনার বিস্তৃতি লাভ করেছে, সে সময় বাংলাদেশের বিরোধী দল এবং সরকারি দলের নেতা নেত্রীদের মধ্যে বাকবিতণ্ডাও চলছে, তো এ প্রসঙ্গে আমরা লক্ষ্য করলাম যে লকডাউন নিয়ে বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের পেটে ভাত নেই তাদেরকে লকডাউন দিয়ে ঘরে আটকে রাখবেন কিভাবে, তাঁর এ বক্তব্য কতটা বাস্তবতার কাছাকাছি?
স্পষ্ট, এটা খুব স্বাভাবিক। আমি বললাম তো যে রিক্সাওয়ালা দিনে দিন খায়, তাকে যদি আমি রিক্সা চলতে পারবে না, কোন যাত্রী তার রিক্সা আর উঠবে না, যাবে না, এই কথা বললে তেমন তো সঞ্চয় নাই তার, তাহলে তো তিন চার দিনের মধ্যেই তো সে হুমড়ি দিয়ে পড়বে। আমি আরেকটা জিনিস এখানে খুব প্রসঙ্গক্রমে বলি, গত বছর যখন করোনা এসেছিল তখনও কিন্তু আমাদের অর্থনীতিতে ইমিউন পাওয়ার, রেজিলিয়েন্ট পাওয়ার আগের থেকে কিছু ছিল, যার জন্য সেই ধাক্কায় কিন্তু মানুষেরা তবুও ওইটাকে মোকাবেলা করতে পেরেছিল। কিন্তু গত এক বছরে আমাদের এই সমগ্র মানুষেরা তারা আর্থিক ভাবে, সামাজিক ভাবে, মানসিক ভাবে যে অচল অবস্থার সৃষ্টি তারা গত এক বছর যাবৎ ভুগেছে, সেইটার পরে যখন দ্বিতীয় ধাক্কা এসছে তখন কিন্তু তার ইমিউন ক্ষমতা, সে ক্ষমতা তো সে ইতিমধ্যে হারিয়ে ফেলছে। এখন যদি আমি তাকে হঠাৎ করে ঠিকঠাক একটা ব্যবস্থার ভিতরে তাকে ফেলতে বলি বা পড়তে বলি, তাহলে তো সে সাসটেন করতে পারবে।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এদিকে বাংলাদেশের সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন করোনা ভাইরাস দল মত চিনবে না, সেক্ষেত্রে প্রশ্ন কি আসে না করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার ছিল, সেটি কি হচ্ছে বাংলাদেশে, আপনার কি মনে হয়?
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি, এই কারণে ভাবে বলি করোনা অত্যন্ত অসাম্প্রদায়িক এবং করোনা অত্যন্ত আধুনিক, যে সে নিরপেক্ষ, সে একটু এটা স্বাভাবিক, কারণ দলমত নির্বিশেষে সে আক্রমণ করছে, মানুষ আক্রান্ত হচ্ছে। এরকম জটিল পরিস্থিতিতে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মানে বিকল্প নাই। যদি এরকম হতো যে না সব দল একসাথে মিলে, সব মিলে একসাথে যদি একটা বৈঠক করতেন বা করে করে যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা এইদিকে দায়িত্ব নিচ্ছি, আর দায়িত্ব দেয় আমরা একসাথে মানুষকে আহ্বান জানাই যে ভাই আপনার নিজের সাথে এটা করতে হবে ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু একটা ঐক্যমত্যের ব্যাপারটা একটা বিরাট শক্তিশালী আছে। এরকম সকলের মধ্যে যদি এটা ঐক্যবদ্ধতার একটা চিন্তা একসাথে আসে, অনেকে মনে করছে এমন কি এই যে 50 লক্ষ মানুষকে যে খাবার দেওয়া হবে বলা হচ্ছে বা এই যে সাহায্য দেওয়া হবে, সেখানে সব জায়গায় ওই একটা তৈরি হচ্ছে যে কি জানি আমরা বোধ হয় পাবো না, অমুক বোধ হয় পাবে, এই ধরনের নোশনাল গুলোকে এখন দূর করতে হবে। দূর করে বলতে হবে যে না এটা আমাদের সকলের রোগ, আমরা সকলে এটা মোকাবেলা করছি এবং আমাদের দ্বার যা তাই নিয়ে আমরা সকলে এটাকে মোকাবেলা করবো, যেমনটা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি।
জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। আপনি চমৎকার করে বললেন করোনা অসাম্প্রদায়িক এবং করোনার জন্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, করোনা লাঘবের ক্ষেত্রে প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। তো এ প্রসঙ্গে সবশেষে যে বিষয়টি জানতে চাইছি সেটি হচ্ছে চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল, কিন্তু সেই চীনের পরিস্থিতি এখনো অনেকটাই স্বাভাবিক, অথচ সারা বিশ্ব করোনা ভাইরাস নিয়ে হিমশিম খাচ্ছে। তো চীন কিভাবে এটি নিয়ন্ত্রণ করলো আর বাকিরা পারছে না, আপনি কি বলবেন?
সুন্দর প্রসঙ্গ বা প্রশ্ন। বিষয়টা নম চমস্কি, যিনি আমেরিকান ভাষাবিদ এবং তিনি গত বছর এপ্রিল মাসেই 16 তারিখে তিনি বলেছিলেন, একটা রাজনৈতিক ভেদবুদ্ধি বা একটা অন্য ধরনের একটা গ্যারাটোপের ভিতরে থাকার কারণে চীনে যে এই অগ্রগতি হয়েছে বা তার যে প্রসঙ্গ হচ্ছে সেদিকের থেকে শিক্ষা না নিয়ে বরং নিজেরাই নিজেদের মধ্যে যেন মনে হলো যে করোনাকে নিয়ে ঘিরে তাদের আবর্তিত হওয়ার যে ব্যাপারটা, সেই জন্যই আমি মনে করি যে চীন হয়েছিল সেই চীন সফল হয়েছে সেদিকে সকলকে তাকানো, কিভাবে তারা করতে পেরেছে তাদের বিষয়গুলোকে অনুসরণ করা। আমাদের বিষয় হচ্ছে এই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা কিন্তু সব দেশেই দেখতে পাচ্ছি কিওর এর ব্যাপারটা নিয়ে লাফালাফি করছেন সবাই, হাউটাস করছেন, কিন্তু প্রিভেনশনের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে, কারণ আপনি উপরে বাদ খুলে দেবেন দিয়ে মোহনায় বাধা দেবেন, যুক্তিসঙ্গত কাজ হচ্ছে না বা হয় না। সেই জন্য অবশ্যই চীনের অভিজ্ঞতা আরো কয়েকটা দেশ আছে, তারা যেসব পন্থা অবলম্বন করেছে সেগুলোর দিকে তাকানো, কিন্তু আপনি আক্রান্ত হওয়ার আগে আপনি প্রতিরোধে কোথায় কোথায় কি করতে পারছেন, কি কি ব্যবস্থা নিতে পারছেন, আপনার অবকাঠামো উন্নয়নে কি করতে পারলেন, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সুতরাং ওই শেষের দিকে যে হাউস করবার চাইতে আগে কোথায় বাদ দেওয়া যায় সেইটার দিকে লক্ষ্য রাখা উচিত।
তো জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশে করোনা দ্বিতীয় পর্যায়ের যে ঢেউ চলছে, যেখানে কঠোরভাবে লকডাউন দেয়া হয়েছে, লকডাউন এবং সেখানকার বাস্তবতা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাদের।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে ষাট মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন, ঘণ্টায় উৎপাদিত হচ্ছে 9 গ্রাম। মার্কিন নিষেধাজ্ঞার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে রাশিয়া, নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীন। বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা একদিনে 100 অতিক্রম করার রেকর্ড সৃষ্টি, নতুন শনাক্ত 4,500। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে ব্যাপক মাত্রায়, 10 দিনে 13 লাখ সংক্রমণের রেকর্ড। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। রাশিয়া বলেছে তাদের একটি মিগ-31 জঙ্গি বিমান প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে আমেরিকার একটি RC-135 কৌশলগত গোয়েন্দা বিমান তাড়িয়ে দিয়েছে। বিমানটি রাশিয়ার আকাশ সীমার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিকে বাধা দেয় রুশ বিমান। রাশিয়ার বিমানে তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে তাদের রাডারে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপকূলের আকাশে মার্কিন বিমানটি ধরা পড়ে, তবে মার্কিন বিমানটি রুশ আকাশ সীমা লঙ্ঘন করেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে কামচাটকার বিমানঘাটি থেকে একটি মিগ-31 জঙ্গি বিমান উড়ে যায় এবং মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানটি রুশ সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর মিগ-31 বিমানটি নিরাপদে ফিরে আসে। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।